আপনারা আছেন এসবিএস বাংলার সঙ্গে।
বাংলাদেশের লেখক, সম্পাদক ও প্রকাশক নাহিদা আশরাফি অস্ট্রেলিয়া সফর করছেন। দীর্ঘদিন জড়িত ছিলেন শিক্ষকতা পেশায়, বর্তমানে কবিতা ক্যাফে ও প্রকাশনা সংস্থা জলধির স্বত্বাধিকারী। আজ শুনবেন তার সাথে আলাপচারিতার দ্বিতীয় ও শেষ পর্ব। এতে তিনি তার লেখালেখি ও অন্যান্য বিষয় নিয়ে কথা বলেছেন। নাহিদা আশরাফি, এসবিএস বাংলায় আপনাকে স্বাগত।
আপনাকে ধন্যবাদ।
তো আপনার লেখালেখির শুরুটা জানতে চাই এবং কাদের কাছ থেকে এই লেখালেখির অনুপ্রেরণা পেলেন?
হ্যাঁ, লেখালেখির বিষয়টার সাথে আমি খুব ছোটবেলা থেকে জড়িত, বলা যায় ক্লাস 8-9 থেকে, এবং সেই স্কুল বয়স থেকেই আমি ম্যাগাজিন সম্পাদনা করে এসেছি, কলেজেও করেছি, বিশ্ববিদ্যালয়ে করেছি। কাজে এটার সাথে আমি আসলে ছোটবেলা থেকে এটাই আমার আসলে কমফোর্ট জোন, এবং আমার মনে হয়েছে যে আমার পড়াশোনা বা আমার ক্যারিয়ারের পাশাপাশি যদি কিছু করার থাকে সেটা। এবং একটা সময় খুব স্বপ্ন দেখতাম যে আমি সম্পাদক বা প্রকাশক হব, কারণ আমি আসলে যেটা চেয়েছি যে লেখক হিসেবে আমার সমস্ত কাজ, আমার পেশা এবং নেশাকে যদি আমি এক করতে পারি, সেক্ষেত্রে আমার জায়গাটা বিস্তৃত হবে। এবং সেই জায়গাটা থেকে প্রকাশক হিসেবে নিজেকে ভেবেছি বহুদিন, এবং সেজন্য নিজেকে প্রস্তুত করেছি।
এমন একটা ধারণা আছে যে নারী লেখকরা মূলত নারী কেন্দ্রিক বিষয় নিয়ে লিখে থাকেন, তো আপনার লেখার বিষয়বস্তু আমাদের সমাজের নারীর সংকট বা তার কোনো প্রতিফলন কি উঠে এসেছে?
নারীকে আসলে আমাদের এই সমাজ সবসময় একটু মানে দুর্বলতম জায়গা থেকে দেখতে ভালোবাসে, এবং লেখকদের মধ্যে একটা কথা বেশ প্রচলিত আছে, এখন যে কথাগুলো বলছি এটা লেখক হিসেবে না, একজন সম্পাদক হিসেবে বলছি। আমার কাছে যখন লেখা আসে বা আমরা যখন সম্পাদকরা কথা বলি, তখন অনেক সম্পাদককে আমি বলতে শুনেছি যে কোটা নারীদের লেখা আমি বলে দিতে পারবো। হ্যাঁ, মানে সহজে বলে দেওয়া সম্ভব, কারণ নারী তার স্বভাবের মতোই হয়তো কলমেও কোমল থাকে। বাট এটার পরিবর্তন হয়েছে, এবং নারীর প্রতিফলন তো থাকবেই, কারণ নারীর মনস্তত্ত্ব আমি একজন নারী হিসেবে যতটা বুঝব, আমার মনে হয় না বিপরীত লিঙ্গের কেউ অতটা প্রখরভাবে বা প্রকটভাবে বুঝতে পারবে। সেক্ষেত্রে নারীর কলমে বা নারীর বয়নে নারীর প্রাসঙ্গিকতা উঠে এলে ঠিক প্রাসঙ্গিকভাবে যতটুকু প্রয়োজন, আমার মনে হয় ততটুকু ফুটিয়ে তোলাটার মধ্যে দোষের কিছু নেই, বরং এটা যথেষ্ট ভালো, আমি খুব পজিটিভ হিসেবে দেখি। আর যেটা বলছেন যে তার লেখার মধ্যে যে ব্যাপারটা, সেই লেখার এটা আপনি আমাদের সামনে অনেক অনেক উদাহরণ আছে, আপনি অরুন্ধতী রায়কে দেখতে পারেন, আপনি সেলিনা হোসেনকে, একজন সেলিনা হোসেনকে বিবেচনা করতে পারেন, তো সেখানে একজন রাবেয়া খাতুনকে বিবেচনা, রিজিয়া রহমানকে বিবেচনা করতে পারেন। তাদের লেখায় বা তাদের মনস্তত্ত্বে আমরা কখনো পাইনি যে একজন নারী হিসেবে তিনি লিখছেন। হ্যাঁ, তার কলমে তিনি একজন মানুষ হিসেবে বা মানবিক মানুষ হিসেবে তার কলমেকে আমরা সবসময় পেয়েছি। কাজেই এই জায়গাটার থেকে আমার মনে হয় এই চিন্তাটার পরিবর্তন খুব এখন জরুরি, যে নারীর লেখায় সবসময় মানে নারী কেন্দ্রিক বা নারীর এটা মানে এই ব্যাপারটা ফুটে উঠবে, আমার মনে হয় না এই ব্যাপারটা এখন আর সেরকম আছে।
তো এবার আমি জানতে চাচ্ছি যে দেশে এবং বিদেশে কার কার লেখার প্রতি আপনার আগ্রহ বা আপনি অনুসরণ করে থাকেন?
আচ্ছা, অনুসরণ করাটা মানে যেটা হচ্ছে প্রচুর লেখা পড়া হয়, কিন্তু যখন লেখক হয়ে উঠেছি তখন একটা জিনিস খুব ভালোভাবে বুঝেছি যে সিনিয়রদের লেখা পড়তে হবে, আমাদের ঋদ্ধজনদের লেখা পড়ে পড়ে লেখা শিখতে হবে, কিন্তু নিজে যখন লিখতে হবে তখন তাদের লেখাটা ভুলে যেতে হবে, নইলে আমার মৌলিকত্ব বা আমার নিজস্ব যে বয়ান রীতি সেটা কখনোই তৈরি করা সম্ভব নয়। মানে একজন লেখকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে নিজস্ব বয়ান রীতি তৈরি করা, একটা দায়িত্বশীল ভাষা উপস্থাপন করাটা খুব জরুরি একজন লেখকের জন্য, যেটা দিয়ে আমি খুব সহজে শনাক্ত করতে পারবো, একটা লেখা পড়লে যেন আমি বলে দিতে হ্যাঁ এটা এই লেখকের লেখা।
এবার একটু জানতে চাচ্ছি যে একজন নারী প্রকাশক হিসেবে আপনি কি কোনো চ্যালেঞ্জ বা চাপ অনুভব করেন কিনা?
এটা খুব ভালো একটা প্রশ্ন। আসলে প্রকাশনা ক্ষেত্রে আমাদের নারীদের অবস্থান খুবই কম, এবং হাতে গুনে বলে দেয়া যাবে যে কজন নারী মানে প্রকৃতভাবে প্রকাশক হিসেবে কাজ করছেন। এই জায়গাটা থেকে চাপের অনুভবটা বলতে গিয়ে একটু বলি, এটা পেশাটা খুব চ্যালেঞ্জিং একটা পেশা, চ্যালেঞ্জিং পেশা এ কারণেই বলবো, একজন নারীর ক্ষমতায়নকে আমাদের এই পুরুষশাসিত, এখনও আমি এটা কথাটা বলছি এ কারণে বলছি যে আমরা এখনও এটা থেকে খুব উত্তে উঠেছি এই দাবিটা করতে পারবো না, এই জায়গাটার থেকে একজন নারীকে প্রধান একটা যে কোনো প্রতিষ্ঠান প্রধান হিসেবে দেখতে আমাদের এখনো খুব কষ্ট হয়। প্রকাশনী শিল্পে যে জিনিসটা হয় আপনাকে কাজ করতে হবে, কারণ ইটস এ টিম ওয়ার্ক, কমপ্লিট টিম ওয়ার্ক। আপনাকে একজন একেবারে নিরক্ষর বা অশিক্ষিত বলবো যে একজন ওই বাইন্ডারের সাথে কাজ করতে হবে, ঠিক তেমনিভাবে হাইলি ইন্টেলেকচুয়াল একজনের সাথেও আপনাকে কাজ করতে হবে। হ্যাঁ, সে হতে পারে সম্পাদক, প্রকাশক বা খোদ যিনি লেখক যার বইটা নিয়ে আমি কাজ করছি। তো আমাকে কিন্তু ওই যে একেবারে বাইন্ডার থেকে শুরু করে লেখক, প্রকাশক, সম্পাদক সবার সাথে আমাকে কাজ করতে হচ্ছে। তো এই যে মাঝখানে আরও অনেকগুলো স্তর রয়েছে, প্রুফ রিডার রয়েছে, প্রচ্ছদ শিল্পী রয়েছে, প্রেসম্যান রয়েছে, এদের সবার সাথে যখন আমাকে কাজ করতে হয় প্রত্যেকের সাইকোলজি অনুযায়ী আমাকে তার সাথে ট্রিট করতে হচ্ছে। তো আমি মানুষ কিন্তু একা, একজন প্রকাশক সে একা মানুষ, কিন্তু তাকে ট্রিট করতে হচ্ছে এতগুলো মানুষের সাথে। এই জায়গাটা বেশ চ্যালেঞ্জিং, তবে আমার এই চ্যালেঞ্জটা ভালো লাগে এবং আমি এই সবসময় এই চ্যালেঞ্জটা নিতে ভালোবেসে ছিলাম বলেই নিজেকে সম্পাদক বা প্রকাশক হিসেবে চিন্তা করেছি এবং কাজ করতে আগ্রহী হয়েছি। হ্যাঁ, চ্যালেঞ্জের কথাটা যেটা বললেন সেটা হচ্ছে আমরা এখনও নিতে পারি না, ওই যে বললাম যে কারণে নিতে পারি না। আমি ধরেন ওই প্রেস বাইন্ডারকে কী দোষ দিব? হ্যাঁ, অত স্বাভাবিকভাবে একজন ফিমেল একজন একে লিডারকে মেনে নেওয়ার জন্য কঠিন, কারণ আমাদের শিক্ষিত মানুষই তো সেটা মেনে নিতে পারে না। তো ওই জায়গাটায় দাঁড়িয়ে কিছু চ্যালেঞ্জিংয়ের ব্যাপার রয়েছে। প্রকাশনার ক্ষেত্রেও আমি বলবো যে সেই জায়গাটাতেও এখনও ঠিক নারী বান্ধব হয়ে ওঠেনি, হয়তো এটা আরও সময় লাগবে। কিছুদিন আগে যেমন নিউইয়র্ক বইমেলাতে হলো, নিউইয়র্ক বইমেলাতে আমি অংশগ্রহণ করেছি, আমি খুব অবাক হয়ে দেখেছি যে 42টা প্রকাশনা শিল্প অংশগ্রহণ করেছে, তার মধ্যে আমি মাত্র একা একটা মেয়ে। আমাকে ওখানে কাজ করতে হয়েছে, তাদের সাথেই আমাকে কাজ করতে হয়েছে।
অন্যান্য চ্যালেঞ্জ যেমন ধরেন আর্থিক চ্যালেঞ্জ এবং এটাকে পেশা হিসেবে টিকিয়ে রাখার যে চ্যালেঞ্জটা সেটা কীরকম?
বাংলাদেশের প্রেক্ষাপটে বলবো এখনো এটা বেশ চ্যালেঞ্জিং, চ্যালেঞ্জিং এ কারণে প্রকাশনা শিল্পনা প্রকাশনা খাতটাও মানে সরি টু সে বলতে বাধ্য হচ্ছি যে এটাও এখন কিছু মানুষের কুক্ষিগত ব্যাপার হয়ে গেছে, একটা সিন্ডিকেট তৈরি হয়ে গেছে। ওই সিন্ডিকেটের বাইরে বা সিন্ডিকেট ভেঙে বাইরে যাওয়াটা খুব দুষ্কর এবং সিন্ডিকেটে যারা আছেন প্রকাশনা পুরো শিল্পটাকে মোটামুটি তারা করায়ত্ত করে রেখেছেন। এই জায়গাটার থেকে প্রকাশনাটাকে বের করে আনাটা খুব জরুরি এবং আমরা আশাবাদী যেহেতু এই যে তরুণের নেতৃত্ব এসছে বা ভবিষ্যতে আমরা চাই এই খাতটাও আরও আরও নতুন নেতৃত্ব আসুক এবং নতুন জাগরণ তৈরি হোক। এই কিছুদিন আগে যেমন হুট করে যখন ধরেন কাগজের দাম বেড়ে গেল, আমরা প্রতি রিম যে টাকায় কিনতাম তার তিন গুণ দাম দিয়ে আমাদেরকে কিনতে হলো, সেক্ষেত্রে প্রকাশনা শিল্পটা কিন্তু একটা ধ্বংসের মুখে এসে দাঁড়িয়ে গেল। আর লেখক বই করবেন বা আমরা বই করব, বই কিন্তু হচ্ছে গিয়ে কি বলবো যেটা হচ্ছে মানুষের মৌলিক চাহিদার পরবর্তীতে। হ্যাঁ, সৃজনশীল জায়গাটাকে যদি আমরা বাঁচিয়ে রাখতে চাই, এরকম সফট সৃজনশীল জায়গাগুলোকে বাঁচিয়ে রাখতে গেলে সেক্ষেত্রে সরকারের পৃষ্ঠপোষকতা খুব জরুরি। আদারওয়াইজ এই এই খাতে টিকে থাকা এবং এই এই শিল্পটাকে টিকে রাখাটা খুব মুশকিল।
এবার আমি জানতে চাচ্ছি যে এটি একটু স্পর্শকাতর হতে পারে, সেটা হচ্ছে বাংলাদেশে ভারতীয় বইয়ের যে বাজার সেটা তো অনেক ব্যাপক। তো অনেকে এটা নিয়ে সমালোচনা করে থাকেন, অনেক অনেক লেখকদেরকেও আমি এটা নিয়ে সমালোচনা করতে দেখেছি যে তারা ভারতীয় বইয়ের যে হেজেমনি সেটা নিয়ে অস্বস্তিতে ভোগেন। তো প্রকৃত চিত্রটা কি এবং এতে কি বাংলাদেশের প্রকাশকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন?
বিষয়টা স্পর্শকাতর কিন্তু বিষয়টা স্পষ্ট থাকাটা জরুরি, এই জন্যই জরুরি যে নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ক্ষতিগ্রস্ত অনেকভাবে হচ্ছে। একটা একটা করে পয়েন্ট বললে আপনি বুঝবেন। সেটা হচ্ছে কলকাতার একটা বিশাল বইয়ের বাজার বাংলাদেশে রয়েছে, কিন্তু বাংলাদেশের বইয়ের বিশাল বাজার কিন্তু কলকাতাতে নেই, পশ্চিমবঙ্গে নেই, সেখানে আমরা ওইভাবে বাজার গড়ে তুলতে পারিনি। কিন্তু ফলশ্রুতিতে যেটা হয়, কলকাতা থেকে একটা বই যখন এখানে আনা হয় তখন দেখা যায় আর্থিক জায়গাটাতে আসি, আর্থিক জায়গাটাতে দেখা যাচ্ছে একটা বই ওখান থেকে আমি যদি 100 রুপিতে কিনে আনি আসি, এখানে এসে যে যারা যেসব বইয়ের দোকানদার বা যেসব প্রকাশনা সংস্থা এই বইগুলো রাখেন তারা প্রায় 3 গুণ দামে বইটা বিক্রি করছেন। ফলশ্রুতিতে যেটা হচ্ছে ওরা লাভবান হচ্ছে, আর আমরা আমাদের বইয়ের বাজারটাকে নিজের দেশেও সীমাবদ্ধ করে ফেলছি। কিরকম, আপনি একটা বইয়ের দোকানে ঢুকবেন বাংলাদেশের এই ঢাকা শহরে, আপনি যদি 10টা বইয়ের দোকানে যান তার মধ্যে 8টা বইয়ের দোকানে দেখবেন কলকাতার বইয়ে যথেষ্ট ভর্তি। ফলশ্রুতিতে বাংলাদেশি বইয়ের চাহিদা বা বাংলাদেশের বইটাকে বাংলাদেশি লেখকদের বইকে প্রমোট করা বা সেটাকে ইভেন একজন মানে যিনি বইয়ের দোকান করছেন বইয়ের দোকানে তিনিও আগ্রহী হন না। তার অনাগ্রহের মূল কারণ কি? বাংলাদেশের বই তো বিক্রি হয় না, কিন্তু বিক্রি হওয়ার জন্য যে প্রচার প্রচারণা বা প্রসারটা দরকার সেটা কিন্তু কোনো পক্ষই করছে না। একটা বইয়ের দোকানদার কলকাতা থেকে বই এনে সেই বইটাকে যেভাবে প্রচার করছে, অ্যাট দ্য সেম টাইম তিনি কিন্তু বাংলাদেশের বইটাকে ওভাবে প্রচার করছেন না। প্রকাশক যিনি আছেন বইয়ের, তিনি হয়তো বইটা নিয়ে কিছু প্রচার প্রচারণা করেন বা লেখক নিজেও করেন ব্যক্তিগতভাবে। এটা তো ওই যে বললাম না, এটাও কিন্তু একটা সমন্বিত ওয়ার্ক। শুধু একজন প্রকাশক বইটা প্রকাশ করলে বা প্রচার করলে হবে না, লেখক প্রচার করলে হবে না, সেই সাথে আরও যারা আছেন মধ্যস্বত্বভোগী ব্যবসায়ী যারা আছেন প্রত্যেকে এটার সাথে ইনভলভ হতে হবে। আপনাকে মজার একটা কথা তথ্য দিই তাহলে বুঝবেন, সেটা হচ্ছে প্রতি বছর কলকাতায় একটা বইমেলা হয় বাংলাদেশ বইমেলা নামে। বাংলাদেশ বইমেলাতে আমরা গত 3 বছর ধরে অ্যাটেন্ড করছি। বাংলাদেশ বইমেলাতে গিয়ে দেখা গেল আমরা 9 দিনব্যাপী বইমেলা করছি, 9 দিনব্যাপী বইমেলা করে সেখানে সব মিলে সাকল্যে 15,000-20,000 রুপির বেশি বিক্রি হচ্ছে না। সেখানে ইন্ডিয়ান বইগুলো এনে তার চেয়ে অনেক অনেক বেশি তারা প্রতি মাসে বিজনেস করে যাচ্ছে। এই জায়গাটার থেকে আমাদের মনে হয় বাংলাদেশের প্রকাশক যারা আছেন তাদের একটা সমন্বিত উদ্যোগ দরকার।
মানে এই যে প্রচার প্রচারণার যে অভাবটা, এটা কেন, এটা বাধাটা কি?
প্রচার প্রচারণার বাধার অনেকগুলো কারণ আছে। যেমন একটা কারণ আমি বলি, সেটা হচ্ছে একটা আর্থিক ব্যাপার জড়িত থাকে। আপনি দেখবেন পশ্চিমা দেশে একটা বইয়ের বিজ্ঞাপন ও বিপণনে যে পরিমাণ অর্থ মানে ব্যয় করা হয়, আমাদের দেশে আমরা একটা গোটা বই করতে আসলে ওইটা ব্যয় করতে পারি না। এখানে আর্থিক সংকটের একটা ব্যাপার কাজ করে। আর আমাদের মধ্যে একটা বদ্ধমূল ধারণা আছে, এখনও আমরা এই ধারণা থেকে বের হয়ে আসতে পারিনি, যেটা বের হওয়াটা খুব জরুরি এবং হয়তো আমাদের তরুণদের মধ্যে অনেকে এই ব্যাপারটা কাজ করছে এখন। সেটা হচ্ছে আমরা এখনো বিশ্বাস করি যে পশ্চিমবঙ্গের লেখকরা বা লেখকদের বই আমাদের লেখকদের চেয়ে অনেক বেশি এখনো প্রাগ্রসরমান। কিন্তু বেসিক্যালি আমি এটা আসলে বিশ্বাসী নই। সো এই জায়গাটার থেকে আমাদেরকে আরো এগিয়ে আসতে হবে যে বাংলাদেশের লেখকদের বইগুলো, আপনি দেখলে খুব অবাক হবেন যে বাংলাদেশের বই বা বাংলাদেশি লেখকদের লেখার মান এই মুহূর্তে, স্পেসিফিক আমি একজন লেখক ও সম্পাদক হিসেবে বলবো, বাংলাদেশের গদ্য সাহিত্যে অসাধারণ সব লেখা তৈরি হচ্ছে বা অসাধারণ সব লেখা হচ্ছে।
আপনি আর কিছু যোগ করতে চান কিনা এবং SBS বাংলার শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা?
SBS বাংলাদেশের শ্রোতার উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো, যে সেটা হচ্ছে আমাদেরকে অনেকেই অনেক সময় প্রশ্ন করে, যে যেমন আজকে আপনিও প্রশ্ন করলেন, এখানে মানে যে কোনো মানে আন্দোলনে বা যে কোনো সত্য বা ন্যায়ের প্রতিষ্ঠায় ঝুঁকি থাকে কিনা। আমি বিনীতভাবে অনুরোধ করব সবাইকে, ঝুঁকি অবশ্যই থাকে এবং ঝুঁকি থাকাটাই স্বাভাবিক। একজন লেখক হিসেবে, একজন সদাচারী মানুষ হিসেবে আপনার এই ঝুঁকিটা নিতে হবে সবসময়, দেশের জন্য, নিজের জন্য, নিজের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আর লেখক হিসেবে বলবো যে লেখার সাথে থাকুন, বাংলাদেশের লেখাকে প্রমোট করুন।
অনেক ধন্যবাদ নাহিদা আশরাফি, SBS বাংলাকে সময় দেওয়ার জন্য।
আপনাকে অনেক ধন্যবাদ এবং SBS এর সবাইকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন।
শুনছিলেন বাংলাদেশের লেখক, সম্পাদক ও প্রকাশক নাহিদা আশরাফির সাথে আলাপচারিতার দ্বিতীয় ও শেষ পর্ব। সাথে ছিলাম আমি শাহান আলম।
এরকম স্টোরি আরো শুনতে চান? শুনুন অ্যাপল পডকাস্ট, গুগল পডকাস্ট, স্পটিফাই কিংবা যেখান থেকেই আপনি আপনার পডকাস্ট সংগ্রহ করেন।